الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. رمضان سے پہلے
রমজানের পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধাভিযান নিয়ে আলোচনা হচ্ছিল। এই প্রেক্ষাপটে ওহদের যুদ্ধের ঘটনাবলী বর্ণনা করছিলাম আমি, মহানবীর জীবনের বিবরণ তাতে এসেছে। আজও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। রয়েতে রয়েছে হযরত সাদ বিন মুআযের মা মহানবীর কাছে আসেন, হুজুর ঘোড়ায় আরোহিত ছিলেন, ঘোড়ার লাগাম হযরত সাদ বিন মুআযের হাতে ছিল। হযরত সাদ মাকে দেখে মহানবীকে বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি আমার মা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকে অভ্যর্থনা জানাও, তাকে স্বাগত জানাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে ঘোড়াকে থামিয়ে দেন। মা কাছে এসে মহানবীর দিকে তাকিয়ে থাকেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার পুত্র আমর বিন মুআযের শাহাদতের জন্য সমবেদনা জানান। তিনি প্রত্যুত্তরে বলেন, আপনাকে আমি সুস্থ অবস্থায় পেয়েছি হে আল্লাহর রাসূল, তাই আমার সব দুঃখ বেদনা দূরীভূত হয়ে গেছে। মহানবী হযরত সাদের মাকে বলেন, যে হে সাদের মা, হে উম্মে সাদ, তুমি শুভ সংবাদ গ্রহণ করো, সব শহীদের পরিবারবর্গকে সুসংবাদ দাও যে তাদের পরিবারের নিহত ব্যক্তিরা জান্নাতে পরস্পরের সাথে রয়েছে, সবাই শ্বশুর পরিবারের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেছেন। শহীদেরা তাদের পরিবারবর্গের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। হযরত উম্মে সাদ বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সবাই খোদার সন্তুষ্টিতে সন্তুষ্ট এবং আমরা আনন্দিত। এই শুভ সংবাদ লাভের পর শহীদদের জন্য এমন বোকা কে আছে যে কাঁদবে? তার ঈমান এবং খোদার সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকার যে পদমর্যাদা তা কত মহান। এরপর তিনি মহানবীর কাছে অনুরোধ করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শহীদের সন্তপ্ত পরিবারের জন্য দোয়া করুন। মহানবী শহীদের ছেড়ে যাওয়া পরিবার বর্গের জন্য আল্লাহ তাআলার কাছে এই দোয়া করেন, আল্লাহুম্মা হাজিব হাজনা কুলুবাহিম ওয়াজবুর মুসিবাতাহুম
ওয়াহসানিল খলাফা
ওয়াহসানিল খলাফা
খুলফু
আলা মান খুলফু, হে আল্লাহ তাদের হৃদয় থেকে দুঃখ বেদনা দূরীভূত করো, তাদের সমস্যা সমাধান দাও। শহীদদের যারা স্থলাভিষিক্ত তাদেরকে শহীদদের সর্বোত্তম স্থলাভিষিক্ত পরিণত করো। হযরত মুসলিমা মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাবাসীদের ত্যাগ এবং আত্মনিবেদনের চেতনার কথা উল্লেখ করে বলেন, মহানবী যখন ওহদের ময়দান থেকে ফিরে আসেন, মদিনার কিশোর কিশোরী এবং মহিলারা তাকে স্বাগত জানানোর জন্য মদিনার বাইরে আসেন। হুজুর
সাল্লাল্লাহু
আলাইহি পুরনো এবং সাহসী সাহাবী হাতে ছিল, তিনি গর্বের সাথে উটের সামনে হাঁটছিলেন। শহরের বাইরে বৃদ্ধা মায়ের সাথে দেখা হয়, যার দৃষ্টিশক্তি ছিল ক্ষীণ, ওহদে তার এক পুত্র মারা শাহাদত বরণ করেন। সেই বৃদ্ধার চোখে ছানি পড়েছিল, দৃষ্টি শক্তি ছিল দুর্বল। তিনি মহিলাদের সামনে দাঁড়িয়ে যান, এদিক সেদিক তাকাতে থাকেন আর সন্ধান করছিলেন যে মহারবি কোথায় আছেন। সাদ বিন মাজ ভাবছিলেন আমার মা তার পুত্রের শাহাদাতের সংবাদ শুনলে দুঃখ ভারাক্রান্ত হবেন, তাই তিনি চাইলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেন মাকে মনোবল যোগান, তাকে প্রবোধ দেন। তাই মায়ের উপর দৃষ্টি পড়তেই তিনি বলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
মেরি মা,
আমার মা, আমার মা,
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
মেরি মা, হে আল্লাহ রাসূল, আমার মা। অর্থাৎ দুবার তিনি বলেন আমার মা এসেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে থেমে বলেন যে হে বৃদ্ধা মা, আমি সত্যি দুঃখিত যে তোমার এক পুত্র এই যুদ্ধে শাহাদত বরণ করেছেন। বৃদ্ধার দৃষ্টি ছিল ক্ষীণ, তাই তার পবিত্র চেহারা দেখা সম্ভব হয়নি, এদিক সেদিক তাকাতে থাকেন। অবশ্যই তার দৃষ্টি মহানবীর পবিত্র চেহারায় স্থির হয়ে যায়। তিনি মহানবীর কাছে এসে বলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে যেহেতু সুস্থ অবস্থায় পেয়েছে বা আপনি যেহেতু নিরাপদ আছেন, তাই আপনি ধরে নিতে পারেন যে আমি সমস্যাকে গ্রাস করে ফেলেছি। দেখো সেই নারী যার অবলম্বন ছিল এই বয়সে তার জ্যেষ্ঠটি কত বীরত্বের সাথে বলছেন যে আমার পুত্র বিয়োগ বেদনা আমাকে কিভাবে গ্রাস করতে পারে, মহানবী নিরাপদ আছেন তাই এই পুত্র বিয়োগ বেদনাকে আমি ভুনে গ্রাস করব। আমার ছেলের মৃত্যু আমাকে কোনোভাবে মৃত্যু মুখে ঠেলে দিতে পারে না, মহানবী যেহেতু জীবিত আছেন তার নিরাপত্তার জন্য আমার পুত্র বা আমার পুত্রের মৃত্যুবরণ করা আমার শক্তি বৃদ্ধির কারণ হবে। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
এমডি অর্থসে পুছা এক আর
মাফ মুদি নারীদেরকে এই ঘটনা বা এই ধরনের ঘটনা বর্ণনা করে জিজ্ঞেস করেন, তোমাদের মাঝে ধর্মের জন্য সেই চেতনা সেই প্রেরণা আছে কি? এই ঘটনা বর্ণনা করে আহমদী নারীদের সম্বোধন করে তবলিগের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন যে এসব নারী ইসলামের প্রচার ও তবলিগের ক্ষেত্রে পুরুষের পাশাপাশি কাজ করতেন। এসব নারী ছিলেন যাদের
ইসলামী দুনিয়া ফখর করতি,
কুরবানি নিয়ে ইসলামের বিশ্ব গর্ব করে। তোমরাও দাবি করো, অর্থাৎ যারা হযরত মুসলিহ মাউদ এর মান্যকারী,
তোমারও দাবি
তার মান্যকারী নারী, তোমরাও দাবি করো যে মুসলিহ মাউদকে তোমরা মেনেছো। আর হযরত মুসলিহ মাউদ আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুরুজ বা প্রতিচ্ছায়া, অন্যভাবে বলা যায় তোমরা সাহাবীদের বুরুজ বা প্রতিচ্ছবি। কিন্তু সত্য করে বলো, তোমাদের মাঝে ধর্মের সেই প্রেরণা চেতনা আছে কি যা নারী সাহাবীদের মাঝে ছিল, মহানবীর নারী সাহাবীদের মাঝে ছিল? তোমাদের সন্তান সন্ততি কি তেমনই পুণ্যবান যেমনটি সাহাবীদের সন্তানরা ছিলেন? যদি চিন্তা করো তাহলে দেখতে পাবে যে তোমরা মুসলিম নারী সাহাবীদের চেয়ে অনেক পিছিয়ে আছো। তারা জীবন বাজি রেখে যে ত্যাগ স্বীকার করেছেন তা খোদার দৃষ্টিতে এত পছন্দনীয় ছিল যে আল্লাহ তাআলা স্বল্পতম সময়ে তাদেরকে সাফল্য দান করেছেন। অন্যান্য জাতি যে কাজ শত শত বছরে করতে পারেনি, সাহাবী এবং নারী সাহাবীরা মাত্র কয়েক বছরে সে সাফল্য অর্জন করেছে। অতএব যদি উন্নতি করতে হয় আমাদের মাঝেও সেই ইমান সৃষ্টি করতে হবে, সেই উৎসাহ উদ্দীপনা সচেতনা প্রেরণা নিষ্ঠা নিজেদের মাঝে সৃষ্টি করতে হবে। যদিও কোনো কোনো ঘটনা পূর্বেও সংক্ষেপে উল্লেখ করা হয়েছে, যে ঘটনা এখন বললাম এটিও উল্লেখ করা হয়েছিল, কিন্তু এগুলো এমন ঘটনা যা বারবার বিভিন্ন আঙ্গিকে শুনে এক বিস্ময়কর ইমানি উদ্দীপনা সৃষ্টি হয়। বিশেষ করে মুসলিম মাউদ যখন ঘটনা বর্ণনা করেন তিনি এক বৃহত্তর পরিসরে এই ঘটনাগুলো বর্ণনা করেন, শুধু এক ঘটনা হিসেবে নয়। ইসলামের প্রথম যুগের একজন মুসলিম নারীর এমনই এক ঘটনার উল্লেখ করে তিনি বলেন, ওহদের ময়দান মদিনা থেকে 8 মাইল দূরে অবস্থিত, মদিনায় যখন মহানবীর শাহাদাতের সংবাদ পৌঁছে মহিলারা ক্রন্দনরত অবস্থায় দলে দলে গভীর উৎকণ্ঠার সাথে শহর থেকে বেরিয়ে ময়দানের দিকে ছুটে আসেন। অধিকাংশ নারী পথিমধ্যেই সংবাদ পেয়েছেন যে মহানবী নিরাপদ আছেন, তারা সেখানেই থেমে যান। কিন্তু এক নারী উম্মাদ প্রায় ওহুদ প্রান্তে পৌঁছে যান, তার সেই মহিলার স্বামী ভাই এবং পিতা যুদ্ধে মারা যান। কোনো কোনো রয়েত অনুসারে পুত্র শাহাদত বরণ করেন। তিনি যখন মুসলিম বাহিনীর কাছে পৌঁছান, এক সাহেব সাহাবিকে জিজ্ঞেস করেন, মহানবী সাল্লাল্লাহু ইসলাম কেমন আছেন? সেই সংবাদদাতা যেহেতু মহানবী সাল্লাহ ইসলামের নিরাপত্তার বিষয়ে নিশ্চিত ছিলেন, তাই সেই ব্যক্তি সে ভদ্রমহিলাকে বলেন যে, মা, আমি দুঃখিত যে আপনার পিতা ওই যুদ্ধে মারা গেছেন। সে ভদ্রমহিলা বলে যে, তুমি বড় অদ্ভুত মানুষ, আমি সংবাদ আমি জিজ্ঞেস করছি মহানবী কেমন আছেন, তুমি সংবাদ দিচ্ছ তোমার পিতা যুদ্ধে মারা গেছেন। সে ব্যক্তি আবার বলেন যে, মা, আমি দুঃখিত যে তোমার স্বামীও যুদ্ধে মারা গেছেন। সে ভদ্রমহিলা বলেন যে, আমি তোমাকে আমার স্বামী সম্পর্কে জিজ্ঞেস করিনি, আমি এটি জিজ্ঞেস করছি যে মহানবী কেমন আছেন। তখন সেই সাহাবি সে ভদ্রমহিলাকে বলেন যে, মা, আমি যার পরনাই দুঃখিত যে তোমার ভাইও এই যুদ্ধে শাহাদত বরণ করেছেন। তখন সে ভদ্রমহিলা উচ্ছ্বসিত কণ্ঠে বলেন যে, আমি তোমাকে আমার ভাই সম্পর্কে জানতে চাইনি, আমি মহানবীর কথা জিজ্ঞেস করছি যে আমাকে বলো তিনি কেমন আছেন। মানুষ যখন দেখলো যে তার পিতা ভাই বা স্বামীর মৃত্যুর বিষয়ে কোনো মাথা ব্যথা নেই, তিনি শুধু মহানবী কেমন আছেন তা জানতে চাচ্ছেন, তারা তার সত্যিকার আন্তরিকতা আঁচ করতে পেরেছেন এবং বলেন যে, হেমা, মহানবী নিরাপদ আছেন। তখন তিনি বলেন, আমাকে বলো তিনি কোথায়। এরপর ছুটে সেদিকে যান যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দণ্ডায়মান ছিলেন। সেখানে পৌঁছে মহানবীর সামনে নতজানু হয়ে তার পবিত্র আঁচল হাতে নিয়ে বলেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার পিতা মাতা আপনার জন্য নিবেদিত, আপনি নিরাপদ আছেন। সুতরাং কেউ মরলো কি বাঁচলো তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আপনার নিরাপত্তার বিষয়ে আমি উদ্বিগ্ন ছিলাম, আপনি জীবিত আছেন তার কারণ মৃত্যু নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তিনি বলছেন, দেখো, এই নারীর মহানবীর প্রতি কত গভীর ভালোবাসা ছিল। মানুষ একে একে তাকে পিতা ভাই এবং স্বামীর মৃত্যুর সংবাদ দিতে থাকে, কিন্তু তিনি প্রত্যুত্তরে প্রত্যেকবার এটি বলতে থাকেন যে, আমাকে বলো মহানবী কেমন আছেন। বস্তুত ইনিও এক নারী ছিলেন যিনি মহানবীর প্রতি এত গভীর ভালোবাসা প্রদর্শন করেছেন। ইসলামের প্রথম যুগের মুসলমান নারীদের কথা উল্লেখ করতে গিয়ে তিনি এই কথা বলেছেন, ওহদের যুদ্ধেই যুদ্ধোত্তর পরিস্থিতির চিত্র অঙ্কন করে মহানবীর পবিত্র জীবনী আর পুরুষ ও নারী সাহাবীর মহানবীর জন্য ভালোবাসার চিত্র তুলে ধরে কোরআন শরীফের মুখ বন্ধ বা দেবাজ ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অফ দ্য হোলি কোরআন লেখেন যে, ইসলামী বাহিনী যখন মদিনায় ফিরে মদিনা অভিমুখে যাত্রা করে, ততক্ষণে মহানবীর শাহাদত এবং ইসলামী বাহিনীর ছত্রভঙ্গ হওয়ার সংবাদ মদিনায় পৌঁছে যায়। মদিনার নারী আর কিশোরীরা উম্মাদ প্রায় ওহদের দিকে ছুটে যাচ্ছিলেন, বেশিরভাগই পথে মধ্যে সংবাদ পেয়ে গেছেন। কিন্তু বনু দিনার গোত্রের ভদ্র মহিলা উম্মাদ প্রায় ছুটে ওহদ প্রান্তে পৌঁছে যান। সেই ভদ্র মহিলার স্বামী ভাই এবং পিতা ওহদের যুদ্ধে শাহাদত বরণ করেন। কোনো রয়েতে এক পুত্রের শাহাদতের কথা উল্লেখিত আছে, পিতার মৃত্যুর সংবাদ যখন তাকে দেওয়া হয় তিনি শুধু এটি জিজ্ঞেস করেন যে, আমাকে বলো যে মহানবী কেমন আছে। সংবাদদাতা যেহেতু মহানবীর নিরাপত্তার বিষয়ে নিশ্চিত ছিলেন, তাই একে একে তাকে পিতা স্বামী এবং ভাইয়ের মৃত্যুর সংবাদ দিতে থাকেন, কিন্তু তিনি এটি উত্তর দিতে থাকেন যে, মাফা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আরে মহানবী এটি কি করলেন, বাহ্যত এই বাক্যটা ভুল বা দুর্বল বলে মনে হয় যে মহানবী এটি কি করলেন। এই কারণে ঐতিহাসিকরা লিখেছে যে বাক্যের অর্থ ছিল, মহানবী হাতে একই হয়ে গেল, অর্থাৎ অন্য অর্থ তারা করেছে। মুসলমান বলছেন যে আসল অর্থ হলো এই বাক্যটা ভুল নয়, বরং নারীদের পরিভাষা অনুসারে সঠিক বাক্য। নারীদের আবেগ অনেক বেশি হয়ে থাকে, তারা প্রায় সময় মৃতদেরকে জীবিত মনে করে তাদের সাথে কথা বলে। যেভাবে কোনো মহিলার স্বামী বা পুত্র যখন মারা যায়, তারা মাতম বা বিলাপ করার সময় এমন কথা বলে যে, আমাকে কার হাতে ছেড়ে যাচ্ছ, বা হে আমার পুত্র, এই বৃদ্ধ বয়সে কেন মুখ ফিরিয়ে নিলে আমার থেকে। বেদনার আতিশয্যে মানব প্রকৃতির সূক্ষ্ম এক বহিঃপ্রকাশ এটি। মহানবীর মৃত্যুর সংবাদ শুনে সে ভদ্র মহিলার অবস্থাও এমনই হয়েছিল। তিনি মহানবীকে মৃত মানার জন্য প্রস্তুত ছিলেন না। দ্বিতীয়ত, এই সংবাদকে মিথ্যা আখ্যায়িত করতে পারতেন না, সেই কারণে বেদনা রাতে সহ্য বললেন যে মহানবী এটি কি করলেন, অর্থাৎ এমন বিশ্বস্ত মানুষ কিভাবে আমাদের এত দুঃখ দিতে পারলেন। মানুষ যখন দেখলো যে সে ভদ্র মহিলার পিতা ভাই এবং স্বামীর মৃত্যুর সে ভ্রুক্ষেপহীন, তখন তারা তার প্রকৃত আবেগ বুঝতে পারেন এবং বলেন যে হে অমুকের মা, মহানবী আপনি যেমনটি চান তেমনই আছেন, অর্থাৎ আল্লাহর কৃপায় তিনি ভালো আছেন। তখন তিনি বলেন যে আমাকে দেখাও তিনি কোথায়। মানুষ বলে যাও, তিনি দাঁড়িয়ে আছেন সামনে। সে ভদ্র মহিলা ছুটে যান তার কাছে, তার পবিত্র আঁচল হাতে নিয়ে বলেন যে হে আল্লাহর রসুল, আমার পিতা মাতা আপনার জন্য নিবেদিত, আপনি নিরাপদ আছেন, এখন কেউ মরলো কি বাঁচলো সেটি নিয়ে আমার মাথা ব্যথা নেই। তিনি বলেন যে দেখো, পুরুষরা যুদ্ধে সেই দৃষ্টান্ত স্থাপন করেছে আর মহিলারা আন্তরিকতার এই দৃষ্টান্ত স্থাপন করছে, যার উদাহরণ এখন আমি দিলাম খ্রিস্টান বিশ্ব মরিয়ম ম্যাগদালিনি এবং তার সাথী নারীদের কথা বলে আনন্দ পায় যে তারা মসির কবরে সকালবেলা শত্রুর মুখে ছাই দিয়ে পৌঁছে। আমি তাকে বলে যে আসো, আমার প্রেমাস্পদের নিষ্ঠাবান এবং নিবেদিত প্রাণ সাথীদেরকে দেখো, তারা কোন পরিস্থিতিতে তার সঙ্গ দিয়েছেন, কোন পরিস্থিতিতে তাওহীদের পতাকাকে তারা সমুন্নত রেখেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের কবরস্থ করে মদিনায় ফিরে যান। তখন নারী ও কিশোর কিশোরীরা শহর থেকে বাইরে আসে তাকে স্বাগত জানানোর জন্য। মহানবীর উটের লাগাম হযরত সাদ বিন মাজের হাতে ছিল, যিনি ছিলেন মদিনার একজন নেতা। তিনি সামনে ছুটছিলেন, জগৎবাসীকে তিনি এটাই বলছিলেন যে দেখেছো, আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপদে আমাদের ঘরে ফিরিয়ে এনেছি। এটি বর্ণনার মুসলিম মদের নিজস্ব ভঙ্গি। শহরের বাইরে বৃদ্ধা মায়ের সাথে তার দেখা হয়, যার দৃষ্টিশক্তি ছিল ক্ষীণ। ওহদে তার এক পুত্র আমর বিন মাজ নিহত হয়েছেন, যার বিবরণ আমি পূর্বেই তুলে ধরেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি সত্যি দুঃখিত মা, তোমার পুত্র যুদ্ধে শাহাদত বরণ করেছেন। সেই পুণ্যবতী নারী বলেন যে হুজুর, আপনি যেহেতু নিরাপদ আছেন তাই ধরে নিন যে আমি বিপদ এবং মুসিবতকে মনে গ্রাস করেছি। এটি অদ্ভুত এক বাগধারা, ভালোবাসার কত গভীর আবেগের পরিচায়ক। এটি দুঃখ এবং বেদনা মানুষকে গ্রাস করে, কিন্তু সেই নারী যে বৃদ্ধ বয়সে যার অবলম্বন রূপী জ্যোষ্ঠি ভেঙে গেছে, তিনি বলছেন আমার পুত্রের বিয়োগ বেদনা আমাকে কিভাবে গ্রাস করতে পারে। মহানবী নিরাপদ আছেন, জীবিত আছেন, তাই এই দুঃখকে আমি মনে গ্রাস করব। আমার পুত্রের মৃত্যু আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবে না, বরং এই ধারণা আমার শক্তি বৃদ্ধি করবে যে মহানবীর জন্য আমার পুত্র প্রাণ বিসর্জন দিয়েছেন। মুসলিম আনসারকে সম্বোধন করে বলছেন, মদিনার আনসারদের দোয়া দিয়ে তাদের জন্য আবেগের বহিঃপ্রকাশ করে বলেন যে হে আনসার, আমার প্রাণ তোমাদের জন্য নিবেদিত, তোমরা কত বড় পুণ্যের ভাগী হয়েছ। মদিনার মুনাফিক এবং ইহুদিদের আচার আচরণ, কর্মপন্থা এবং হযরত ওমরের যে আবেগ এবং উচ্ছ্বাস যা মুনাফিকদের আচরণের বিরুদ্ধে ছিল, সেই সময় মহানবীর প্রতিক্রিয়া কি ছিল তা দেখুন। লেখা আছে, মহানবী ওহদের যুদ্ধের পর যখন মদিনা পৌঁছেন, মুনাফিক এবং ইহুদিরা উল্লাসে মেতে ওঠে আর মুসলমানদের তীর্যক সমালোচনা করতে থাকে এবং বলতে থাকে মহানবী রাজত্বের পেছনে ছুটছেন, আজ পর্যন্ত কোনো নবী এতটা ক্ষতিগ্রস্ত হয়নি যতটা তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি নিজে আহত হয়েছেন, তার সাহাবিরাও ক্ষতবিক্ষত হয়েছে। তারা বলতো যে তোমাদের যারা নিহত হয়েছে তারা যদি আমাদের সাথে থাকতো কখনো মারা যেত না। হযরত ওমর মহানবী ইসলামের কাছে এসব মুনাফিকদের হত্যা করার অনুমতি চান। তিনি ইসলাম বলেন, তারা কি সাক্ষ্য দেয় না যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই? তারা কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না? তারা কি এটি স্বীকার করে না যে আমি আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ? কি তারা বলে না? তারা কালেমা তো পাঠ করে। তিনি বলছেন কালেমা তো পাঠ করে। মুনাফিক সুলভ আচরণও প্রদর্শন করছে, حضرت عمر বলেন যে হযরত ওমর বলেন দরবারের ভয়ে তারা এমন বলছে কালবা কালেমা পাঠ করছে বা মোহাম্মদ রাসূলুল্লাহ পাঠ করছে অতএব এদের আচরণ এখন স্পষ্ট তাদের হৃদয়ের চিত্র যেহেতু স্পষ্ট হয়ে গেছে আল্লাহ যেহেতু তাদের হৃদয়ে লালিত বিদ্বেষ প্রকাশ করে দিয়েছেন তাই প্রতিশোধ নেওয়া উচিত তাদেরকে শাস্তি দেওয়া উচিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলেন আমাকে তাকে হত্যা করতে বারণ করা হয়েছে যে সাক্ষ্য দেয় এটি সেই নাম সর্বস্ব আলেমের মুখ বন্ধ করার জন্য যথেষ্ট হওয়া উচিত যারা আহমদীদের সম্পর্কে যদিও আহমদেরা আন্তরিকভাবে কালেমা পাঠ করে আর মুনাফিকত বিন্দুমাত্র মুনাফিকতের লক্ষণ আমাদের মাঝে নেই তা সত্ত্বেও এই আলেমেরা বলে আহমদেরা কাফের আর আহমদীদের হত্যা করা বৈধ আর এভাবেই কোনো কোনো শাহাদতের ঘটনা ঘটেছে পাকিস্তানে একই নামধারী আলেম ইসলামকে দুর্নাম করে রেখেছে মর্যাদা এবং তাদের জন্য মহানবীর দোয়ার কথা জানা যায় হযরত উকবা বিন আমির বর্ণনা করেন আরোহণ করেন এবং বলেন যে আমি তোমাদের পূর্বেই বিদায় নেব এবং আমি তোমাদের জন্য সাক্ষী হব তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে হাউজে আমি আমার বর্তমান দণ্ডায়মান অবস্থা থেকে সেটিকে দেখতে পাচ্ছি তোমাদের বিষয়ে আমার শিরকের ভয় নেই কিন্তু তোমরা যে বস্তুবাদিতার ক্ষেত্রে পরস্পরের মোকাবেলা করবে সেটি নিয়ে আমি ভয় করি পরবর্তী ঘটনা প্রবাহ এটি এই কথাকে এই কথা সত্যায়ন করেছে যে এই এসব ঘটনাই ঘটেছে হযরত ইবনে আবাদ বর্ণনা করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার ভাইরা শাহাদত বরণের পর আল্লাহ তাদের আত্মা সবুজ পাখির পেটে রেখেছেন তারা জান্নাতের পার্শ্ববর্তী বৃক্ষে বসে তার ফল খেত আর আরশের সায়ে ঝুলন্ত স্বর্ণের ক্যান্ডেলে বসবাস করত নিজেদের পছন্দ অনুসারে খাবার ও পানীয় গ্রহণ আর আরামের পর তারা বলে যে আমাদের ভাইদের এই সংবাদকে পৌঁছাবে যে আমরা জান্নাতে জীবিত আর আমাদেরকে এখানে রিজিক দেওয়া হয় যেন তারা জিহাদ বিমুখতা প্রদর্শন না করে জিহাদকে ভয় না পায় আল্লাহ সুবহানাহু তাআলা বলেন যে আমি তোমাদের পক্ষ থেকে তাদেরকে এই সংবাদ পৌঁছে দিচ্ছি বলা হয় এরপর আল্লাহ তাআলা আয়াত ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত অবতীর্ণ করেন অর্থাৎ যারা খোদার পথে নিহত হয়েছেন তাদেরকে তোমরা মৃত মনে করো না
তো হর বাত পে বাজ বাজ দফা
শহীদের পদমর্যাদা এমনিতেই মহান বদরের শহীদদের পদমর্যাদা বর্ণনা করা হয়েছে সূরা বাকারাতে শাহাদত সংক্রান্ত আয়াত আছে আরেকটি রওয়ায়েত রয়েছে যে হযরত জাবির বিন আব্দুল্লাহ বর্ণনা করেন মহানবী আমার বাসনা হয় আমিও যদি আমার সাথীদের সাথে পাহাড়ের গিরিপথে থাকতাম তাহলে আমিও শাহাদাতের সম্মান পেতাম তাদের ন্যায় আব্দুল্লাহ বিন ফরবা পিতার পক্ষ থেকে বর্ণনা করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওহদের শহীদদের কবর জিয়ারত করার সময় বলেন আল্লাহুম্মা ইন্না আব্দাকা ওয়া নবিয়্যাকা ইয়াশহাদু আন্নাহা উলাই শুহাদা ওয়া আন্নাহু মান যারাহুম ওয়া সাল্লামা আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাতি আল্লাহ আমি তোমার বান্দা এবং নবী আর সাক্ষ্য দিচ্ছি যে এরা শহীদ ছিলেন, আর যে তাদের জিয়ারত করবে কেয়ামত পর্যন্ত তাদের প্রতি সালাম প্রেরণ করবে, তারা তার সালামের উত্তর দেবে। মহানবী ওহদের শহীদদের সম্পর্কে বলেছেন যে হাউলাই আশহাদু আলাইহিম, অর্থাৎ এরা সেই সকল লোক যাদের পক্ষে আমি সাক্ষ্য দিচ্ছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা কি তাদের ভাই নই? আমরাও তাদের মতোই মুসলমান হয়েছে, আমরাও তাদের মতোই জিহাদ করেছি। তিনি বলেন, হ্যাঁ কিন্তু আমি জানি না আমার পর আমার তিরোধানের পর তোমরা কি করবে। হযরত আবু বকর তখন অঝরে কাঁদতে থাকেন এবং বলেন যে আপনার তিরোধানের পর কি আমরা জীবিত থাকতে সব পারবো? এই দুঃখেই তিনি অস্ত্র বিসর্জন করতে থাকেন যে মহানবী হয়তো আমাদের পূর্বেই মারা যাবেন। আব্বাদ বিন আবি সালের পক্ষে বর্ণিত হয়েছে যে হুজুর সাল্লাম প্রত্যেক বছরের প্রারম্ভে ওহদের শহীদদের কবর জিয়ারতে যেতেন এবং বলতেন, সালাম আলাইকুম ওয়া সাবারতুম ওয়া নিমা উকবাদার, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক সেই ধৈর্যের কারণে যা তোমরা প্রদর্শন করে। তো অতএব চূড়ান্ত গৃহের পরিণাম কত সুখ, কত অসাধারণ। হযরত আবু বকর, তারপর ওমর এবং ওসমানও শহীদদের কবর জিয়ারতের জন্য যেতেন মহানবীর আদলে। হযরত মির্জা বশির আহমদ সাহেব বর্ণনা করেছেন, মৃত্যুর সন্নিকটবর্তী যুগে মহানবী বিশেষভাবে ওহদের শহীদদের জন্য জানাজা পড়েছেন, বেদনা ঘন হৃদয়ে তাদের জন্য দোয়া করেছেন। ওহদের শহীদদের তিনি গভীর ভালোবাসা এবং শ্রদ্ধার দৃষ্টিতে দেখতেন। একবার ওহদের শহীদদের কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলেন, এরা তারা যাদের ইমানের আমি সাক্ষী। হযরত আবু বকর বলেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি তাদের ভাই নই? আমরা কি তাদের মতোই ইসলাম গ্রহণ করিনি? আমরা কি তাদের মতোই খোদার পথে জিহাদ করিনি? তিনি বলেন, না করেছো, কিন্তু আমি জানি না আমার তিরোধানের পর তোমরা কি করবে। এটি শুনে আবু বকর কাঁদতে থাকেন এবং অঝরে কাঁদেন এবং বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা কি আপনার পর জীবিত থাকতে পারবো? এই ধারণাই আমাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মতো বিষয়। একবার মহানবীর ইন্তেকালের পর হযরত আব্দুর রহমান বিন আউফের সামনে ইফতারের খাবার আসে যা কিছুটা উন্নত মানের ছিল। তখন ওহদের যুগের কথা তার মনে পড়ে। মুসলমানদের কাছে যখন শহীদদের দাফন করার জন্য পর্যাপ্ত কাফন ছিল না, তাদের দেহ ঢাকার জন্য ঘাস কেটে দেহ ঢাকা হতো। এই স্মৃতি আব্দুর রহমানকে এতটা বেকুল করে তুলে যে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে কাঁদতে থাকেন আর খাবার ছেড়ে তিনি উঠে যান, অথচ রোজা রেখেছিলেন। ওহদের শহীদদের মন জয়ের ঘটনা এবং শহীদদের সন্তানদের প্রতি ভালোবাসা প্রকাশের উল্লেখ দেখা যায় হযরত বিশরের পিতা হযরত আকরাবার কথা ওহদের শহীদদের স্মৃতিচারণে সম্বর্ণনা করা হয়েছে। কেউ কেউ বিশরের নাম বশিরও বর্ণনা করেছে। আকরাবা যখন শাহাদত বরণ করেন, তার পুত্র বিশর তার কাছে বসে কাঁদছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথে যাচ্ছিলেন, তিনি বলেন, উসকুত আমা তারদা আন আকুনা আবুকা ওয়া আয়েশাতু উম্মুক, কাঁদা বন্ধ করো, তুমি কি আনন্দিত নও যে আমি তোমার পিতা হচ্ছি আর আয়েশা তোমার মা? তার কথা আটকে যেত, তিনি তার মুখে মহানবী তার মুখে দম করেন এবং তার তোতলামি দূর হয়ে যায়। মহানবী তার মাথায় তার পবিত্র হাত রেখেছিলেন। বৃদ্ধ বয়সে তার পুরো মাথা সাদা হয়ে যায়, কিন্তু যেই জায়গায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি হাত বুলিয়েছিলেন সেই জায়গার চুল যথারীতি কালো ছিল। দীর্ঘ জীবন লাভ করেন তিনি। ফিলিস্তিনে 85 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার দেখা হয়। তিনি বলেন, হে জাবের, আমি তোমাকে দুঃখ ভারাক্রান্ত দেখতে পাচ্ছি। ব্যাপার কি? আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতা উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, তিনি ঋণ এবং সন্তান সন্ততি রেখে গেছেন। তিনি বলেন, আমি কি তোমাকে সেই শুভ সংবাদ সম্পর্কে অবহিত করব যা তোমার পিতার সাথে সাক্ষাতের সময় আল্লাহ তাআলা তাকে দিয়েছেন? আমি বললাম, হে আল্লাহর রাসূল, অবশ্যই সেই শুভ সংবাদ প্রদান করুন। তিনি বলেন, আল্লাহ তাআলা সবার সাথে পর্দার অন্তরাল থেকে কথা বলেছেন, কিন্তু আল্লাহ তাআলা তোমার পিতাকে জীবিত করে তার সাথে মুখোমুখি কথা বলেন আর বলেন, হে আমার বান্দা, আমার কাছে চাও, আমি তোমাকে দিতে প্রস্তুত। তিনি বলেন, হে আমার প্রভু, আমাকে পুনরায় জীবিত করো যেন তোমার পথে আবার নিহত হতে পারি। এক রওয়ায়েতে রয়েছে যে তখন হযরত আব্দুল্লাহ বলেন, হে আমার প্রভু, তোমার ইবাদতের দায়িত্ব সঠিকভাবে পালন করিনি, আমার বাসনা হলো তুমি পুনরায় আমাকে পৃথিবীতে প্রেরণ করো যেন তোমার নবী সাল্লামের সাথে তোমার পথে যুদ্ধ এবং জিহাদ করতে পারি, তোমার পথে যেন নিহত হতে পারি। আবার তখন আল্লাহ তাআলা বলেন, আমি সিদ্ধান্ত করে রেখেছি যে একবার মারা যায় সে পুনরায় পৃথিবীতে যাবে না। হযরত আব্দুল্লাহ বিন আমর আল্লাহর দরবারে নিবেদন করেন, হে আমার প্রভু, আমার পশ্চাতে যারা রয়ে গেছে তাদের কাছে এই সংবাদ পৌঁছে যাও। তখন আল্লাহ তাআলা আয়াত আলা তাসাবান্নাল্লাযিনা কুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান অবতীর্ণ করেন, বলা হিয়া ওয়া ইনদা রাব্বিহিম ইউরজাকুন, এই আয়াতটি অবতীর্ণ করেন। অর্থাৎ যারা খোদার পথে নিহত হয় তাদেরকে মৃত বলবে না, বরং তারা জীবিত, তাদের প্রভুর সন্নিধানে তাদেরকে রিজিক প্রদান করা হয়। যাই হোক, যেভাবে পূর্বেও বলেছি, মৃত্যুর পরও জান্নাতের মহান মৃত্যুর অব্যবহিত পরে জান্নাতে তারা মহান মকাম এবং মর্যাদা লাভ করেন। আল্লাহ তাআলার হযরত আব্দুল্লাহ বিন আমরের সাথে সংলাপের বিস্তারিত বিবরণ খলিফা রাবে তার বক্তৃতায় তুলে ধরেছেন। মহানবীর জীবনী বর্ণনা করতে গিয়ে এমনটি বলেছেন যাতে তার সাথে তার সম্পর্কের চিত্র ফুটে ওঠে এবং সাহাবীদের প্রতি তার ভালোবাসা আর তাদের প্রতি খোদার স্নেহ দৃষ্টি কিভাবে পড়তো তা তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন যে এই ঘটনা বিভিন্ন ধরনের সৌন্দর্যে সমৃদ্ধ, যে দৃষ্টিকোণ থেকে এটিকে দেখুন না কেন, এটি একটা নতুন দিক তুলে ধরে। অন্যান্য বিষয়ের পাশাপাশি এই ঘটনা থেকে আমরা জানতে পারি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার প্রভুর সাথে স্থায়ী সম্পর্ক ছিল, বান্দাদের প্রতিও স্নেহ প্রদর্শন করছিলেন, প্রভুর সাথেও তার হৃদয় সম্পৃক্ত সংশ্লিষ্ট ছিল। একটা দিক সাহাবিদের দিকে আকৃষ্ট ছিল, অন্য দিকটি সুমহান খোদার সাথে সম্পৃক্ত ছিল, সেই সত্তা যিনি শান্তির যুগেও মহান দিগন্তে অধিষ্ঠিত ছিলেন, যুদ্ধের অবস্থায়ও এক মুহূর্তের জন্য তাকে পরিত্যাগ করেননি। এক চোখ রণক্ষেত্রের তত্ত্বাবধান করছিল, অন্যটি মহান আল্লাহর সৌন্দর্য দর্শনেরত ছিল, এক কান দয়ার আদি সূর্য সাহাবিদের দিকে ছিল, দ্বিতীয়টি ঊর্ধ্বলোকে তার প্রভুর বাণী শ্রবণেরত ছিল, হাত কাজেরত ছিল আর হৃদয় খোদার সত্তায় ছিল নিবেদিত। তিনি সাহাবিদের মন জয় করতেন, আল্লাহ তাআলা তার মন জয় করছিলেন। আব্দুল্লাহ বিন আমরের হৃদয়ের সংবাদ অবহিত করে সত্যিকার অর্থে আল্লাহ মহানবীকে এই বার্তা দিচ্ছিলেন যে হে সেই সত্তা যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, দেখো তোমার কত গভীর ভালোবাসা আমি আমার প্রত্যেকের মন্দাদের হৃদয়ে সৃষ্টি করেছি। এই পৃথিবী ছেড়ে যাওয়ার পরও তোমার স্মৃতি তাদেরকে ব্যাকুল করে তোলে, অর্থাৎ তার বাসনা যে তিনি ব্যক্ত করেছেন যে আমি পৃথিবীতে ফিরে গিয়ে রসুল্লার সাথে মিলে শত্রু বিরুদ্ধে যুদ্ধ করব। তোমাকে ময়দানে একা ছেড়ে যাওয়ার পর তারা কতটা দুঃখ ভারাক্রান্ত, তোমার মোকাবেলায় তাদের জান্নাতের কোনো লোভ নেই, তাদের জান্নাত এটাই ছিল যে তারা ধারালো তরবারি দ্বারা বারবার কর্তিত হবে আর তোমার সাথে থাকবে, আবার তোমার সাথে থাকবে, আবার তোমার সঙ্গ দেবে, এই ছিল তাদের বাসনা। বাকি ইনশাল্লাহ আগামীতে উপস্থাপন করব। ফিলিস্তিন এবং পৃথিবীর বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে দোয়া অব্যাহত রাখুন। পরিস্থিতি ক্রমশ অধপতিত হচ্ছে, ইরানের উপরও হামলা হতে পারে আর যুদ্ধ ব্যাপক এলাকায় ছড়িয়ে পড়তে পারে। আল্লাহ তাআলা কৃপা করুন। ইয়েমেনে আমাদের কিছু বন্দি, বরং অধিকাংশ বন্দি মুক্তি লাভ করেছে কালি। বাকি যে কয়েকজন কারাগারে রয়েছে তাদের মুক্তির জন্য দোয়া করুন। শাসক শ্রেণীর হৃদয়ে তাদের বিরুদ্ধে যে ভুল ধারণা রয়েছে আল্লাহ তাআলা তা দূর করুন। বিশেষ করে এক ভদ্র মহিলা সদর লাজনা বন্দী দশায় দেনাদেপাত করছেন, আল্লাহ তাআলা অচিরে তার মুক্তির ব্যবস্থা করুন। নামাজের পর আমি দুই ব্যক্তির গায়েবানা জানাজা পড়াব। প্রথম স্মৃতিচারণ হবে মোস্তফা আহমদ খান সাহেবের, যিনি নবাব আবদুল্লাহ খান সাহেব এবং নবাব আব্দুল হাফিজ বেগম সাহেবের পুত্র ছিলেন, সম্প্রতি ইন্তেকাল করেছেন। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হযরত মসীহ মওউদ ইসলামের সবচেয়ে কনিষ্ঠ কন্যা আব্দুল হাফিজ বেগম সাহেবের পুত্র ছিলেন, সবচেয়ে কনিষ্ঠ পুত্র ছিলেন মসীহ ইসলামের, সবচেয়ে কনিষ্ঠ তিনি দৈহিত্র ছিলেন, করেছিলেন 1966 সনে সুই নর্দার্ন গ্যাস কোম্পানিতে সিনিয়র জেনারেল ম্যানেজার হিসেবে চাকরি আরম্ভ করেন। অবসর পর্যন্ত তিনি এই কোম্পানির ডাইরেক্টর পদে কাজ করেছেন। 1974-এ পরিস্থিতির অবনতি ঘটলে কোম্পানি তাকে কোণঠাসা করে দেয় এবং সঠিক কাজ দিত না। তিনি এই কারণে খলিফাতুল মসীহ সালেস রাহমাহুল্লাহর সাথে পরামর্শ করেন। হুজুর বলেন, পরিস্থিতি বদলে যাবে, চিন্তা করো না, এখানে থাকো, এরপর খোদা তাআলা কৃপা করেন এবং পরিস্থিতি অনুকূল হয়ে যায়। তার পক্ষে বড় দরিদ্রের লালনকারী ছিলেন, আত্মীয়তার বন্ধন রক্ষা করে চলতেন। তার স্ত্রী লিখেছেন, তিনি দুই বিয়ে করেছিলেন, প্রথম স্ত্রীর ইন্তেকালের পর দ্বিতীয় বিয়ে হয়। পূর্বের স্ত্রীর ছোট বোনকে বিয়ে করেন, তারও সন্তান সন্ততি ছিল, সেই সন্তানদের তাদেরকেও নিজের সন্তানের মতো তিনি দেখেছেন, লালন পালন করেছেন। বোনদের অনুরোধে দ্বিতীয় বিয়ে করেছেন, আর এখানেও দাম্পত্য দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করেছেন। তার দ্বিতীয় স্ত্রী লেখেন, তিনি প্রথম স্ত্রীর ছোট বোন ছিলেন, তারা পূর্বে বিয়ে হয়েছিল, দুই সন্তান তার ছিল, তার তালাক হয়ে যায়। দীর্ঘদিন নিজেই এই সন্তানদের লালন পালন করেছেন। এরপর এই বিয়ে হয়, অমুসলিমদের সাথে অনেক ভালো ব্যবহার করতেন তিনি, এক হিন্দু শিশু ছিল সন্তানে, তার পড়ালেখার ব্যবহার বহন করেন, পড়ালেখা করেছেন, এক পর্যায়ে সেই হিন্দু অ্যাসিস্ট্যান্ট কমিশনার হয়ে যায়। সবসময় বলতো যে মোস্তফা খান সাহেবের কারণে মর্যাদা আমি পেয়েছি, কৃপা ছিল, দরিদ্রের লালন করে ছিলেন। পিতা মাতার নামে নুসরতাবাদ ফার্মে একটি ট্রাস্ট গঠন করেছেন তিনি, তার পিতার কাছ থেকে খামার উত্তরাধিকারে পেয়েছেন। খামার বাড়িতে তিনি একটা ক্লিনিক বানিয়ে রেখেছিলেন, ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করতেন। ডক্টর আব্দুল মান্নান শহীদ সাহেবও সেই মেডিকেল ক্যাম্পে মানব সেবা করতেন। ক্লিনিক চালানোর জন্য বাইরের কারো কাছ থেকে কখনো কিছু দাবি করেননি, নিজেই পুরো ব্যয়ভার বহন করতেন। একান্ত অতিথি পরায়ণ ছিলেন, তার পিতা আব্দুল্লাহ খান সাহেবও অতিথি পরায়ণ ছিলেন, পিতার পক্ষ থেকে এই গুণ তার মাঝে এসেছে, সন্তানদের গভীরভাবে ভালোবাসতেন। তার দ্বিতীয় স্ত্রীও কথা লিখেছেন, দ্বিতীয় স্ত্রীর সন্তানদের মেয়েদের নিজের মেয়েদের মতো লালন পালন করেছেন, দেখাশোনা করেছেন, সন্তানদের বোঝানোর জন্য কঠোর ব্যবহার করতে হলো করতেন, বোঝাতেন। ডক্টর খালেদ তসলিম সাহেব তার ভাগ্নে, তিনি বলছেন খুবই মানবহিতৈষী ব্যক্তিত্ব ছিলেন, সুইগেসে ভালো পদে অধিষ্ঠিত ছিলেন,
কারো
কোনো সাহায্যের প্রয়োজন হলে না করতেন না, বিশেষ করে দরিদ্রদের প্রতি খুবই যত্নবান ছিলেন। মির্জা হানিফ আহমদ সাহেব একবার বলেছেন, কোনো গরিব মানুষকে কোনো কাজের জন্য তার কাছে পাঠালে সেই কাজ তিনি অবশ্যই করে দিতেন। রাবতে অনেক গরিব ঘরে সুই গ্যাসের কানেকশন দেওয়ার ক্ষেত্রে অনেক সাহায্য করেছেন। 35 বছর পূর্বে ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন, বড় অপারেশন করতে হয়, দৈনন্দিন জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতেন, তার সত্ত্বেও তার চেহারার হাসি সবসময় বিরাজমান ছিল। আতিথেয়তা, মানুষের সাহায্য করা অব্যাহত ছিল, তার পরিচিতির গণ্ডি ছিল ব্যাপক, জামাতের বিরোধীরাও তাকে শ্রদ্ধা এবং সম্মানের দৃষ্টিতে দেখত, কারণ তিনি সবার প্রতি এহসান করতেন, অনুগ্রহ করতেন, কারো অনুগ্রহ না নেওয়ার চেষ্টা করতেন, বরং অন্যদেরকে সাহায্য করার চেষ্টায় লেগে থাকতেন। কেউ তার প্রতি এহসান বা অনুগ্রহ করলেও তিনি তার প্রতি যার পর নাই কৃতজ্ঞ থাকতেন। আমি তার মাঝে এসব গুণাবলী দেখেছি। দরিদ্র লালনকারী ছিলেন, খুবই অনুগত পুত্র ছিলেন, মায়ের সবচেয়ে বেশি সেবা করেছেন, ভাই বোনদের মাঝে সর্বকনিষ্ঠ হওয়া সত্ত্বেও সবচেয়ে বড় হয়ে দেখিয়েছেন। মালিক সম্পত্তির সম্মিলিত দায়িত্ব হযরত নবাব আব্দুল হাফিজ বেগম সাহেব তার উপর ন্যস্ত করেছিলেন, সেই দায়িত্ব খুবই সুন্দরভাবে সমাধা করেছেন, খামারকে অনেক উন্নত পর্যায়ে নিয়ে গেছেন, এই কারণে তার ভাই বোনও তাকে বিশ্বাস করত। খামারের দরিদ্র শ্রমিকদেরও তিনি দেখাশোনা করতেন, খুবই ভালো স্বামী, ভালো সন্তান, ভালো ভাই এবং ভালো পিতা ছিলেন। আল্লাহ তাআলা তার রুহের মাগফিরাত করুন। দ্বিতীয় গায়েবরা জানাজা হবে ডক্টর মীর দাউদ আহমদ সাহেব মরহুমের, আমেরিকায় বসবাস করতেন, সম্প্রতি তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বিলকিস বেগম এবং ডক্টর মোশতাক আহমদ সাহেবের পুত্র ছিলেন। আব্দুল বসির সাহেবের সাথে তার বিয়ে হয়, যিনি মিয়া আব্দুর রহিম এবং সাহেবজাদে আব্দুর রশিদ বেগম সাহেবের কন্যা ছিলেন। সাহেবজাদে আব্দুর রশিদ বেগম সাহেবা ছিলেন হযরত মুসলিহ মওদের কন্যা, এভাবে মুসলিহ মওদের পৌত্রী ছিলেন, আর ইনি হলেন এভাবে প্রদোহিত্রী। হযরত হাকিম নুরউদ্দিন খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৌহিত্রী ছিলেন। ডক্টর দাউদ সাহেব লাহোরের ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে ডিগ্রি করেন, এরপর আমেরিকায় চলে যান, সেখানে পিএইচডি করেন, এরপর বিশ্বব্যাংকে চাকরি করেন। তিনি 35 বছর পর্যন্ত তিনি সেখানে চাকরি করেন, সিনিয়র ডেভেলপমেন্ট প্রফেশনাল হিসেবে খুবই দক্ষ পেশাজীবী ছিলেন। তিনি বিভিন্ন দেশে, বিশেষ করে এশিয়ায় ব্যাপক পরিসরে আন্তর্জাতিক উন্নয়নমূলক প্রজেক্টে কাজ করেছেন, আমেরিকান জামাতের প্রাথমিক যুগের সদস্যদের অন্তর্ভুক্ত ছিলেন। 1970-এর লঙ্গরখানার টিমেও তিনি দায়িত্ব পালন করতেন, যদিও অনেক বড় এক কর্মকর্তা ছিলেন তিনি। বেশ কয়েক বছর আমেরিকার ন্যাশনাল সেক্রেটারি জায়দাদ হিসাবেও তিনি দায়িত্ব পালন করেছেন, সবসময় উৎসাহ উদ্দীপনা এবং ধর্মীয় চেতনা আর প্রেরণা নিয়ে কাজ করতেন। বাইতুর রহমান মসজিদের নির্মাণ, বিশেষ করে সম্প্রসারণের কাজে অনেক মহান ভূমিকা রেখেছেন তিনি। যদিও অনেক ভালো পদে অধিষ্ঠিত ছিলেন, আর কিন্তু বড় বিনয়ের সাথে জামাতি দায়িত্ব পালন করতেন। চীনেও থাকতেন, সেখানকার মুরব্বী আমাকে লিখেছেন যে এই মুরব্বী সেখানে পড়ালেখা করছিলেন। তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও ইসলামের বাণী পৌঁছানোর চেষ্টায় তিনি লেগে থাকতেন, তবলিগের কাজে রত থাকতেন, পরম বিনয়ে মেনে বলতে প্রকৃতির মানুষ ছিলেন, ছোট বড় সবার সাথে বিনয় এবং হাস্যোৎফুল্ল চেহারায় সাক্ষাৎ করতেন, যথাসাধ্য আর্থিক সাহায্যের চেষ্টায় রত থাকতেন। আতিথ্য বা আতিথেয়তা তার বৈশিষ্ট্য ছিল, আপন পর সবার সাথে বিনা ব্যতিক্রমে তিনি স্নেহশীল ছিলেন। আল্লাহ তালা মরমের প্রতি মাগফিরাত করুন, কৃপা করুন।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফলা ইবাদুল্লাহ وَيُؤْتِي ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ اذْكُرُوا اللَّهَ يَذْكُرْكُمْ وَادْعُوهُ يَسْتَجِبْ لَكُمْ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ